98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1, the following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শ্রোতা বন্ধুগণ, শুভ নববর্ষ। না, আজ নববর্ষ নয়, আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল নববর্ষ। 1423 সাল বাংলাদেশে সাড়ম্বরে পালিত হবে দিবসটি। আজ থেকেই কোথাও কোথাও লেগেছে উৎসবের ছোঁয়া। এই নতুন বছরের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমাদের নববর্ষের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমরা কজনা। আমি ইমন, আমার সাথে আছে লুবনা, সুমিত, সাদিদ এবং কবির। এসো হে বৈশাখ, এসো এসো, তাপসো নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। বর্ষবরণের এই বিশেষ আয়োজনে বাংলা সাহিত্যের তথা সঙ্গীতের মধ্যযুগ হতে আধুনিক যুগের চারটি বিশেষ ধারার সঙ্গীত নিয়ে আজ আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের আমাদের এই কিছু কথা কিছু গানের আয়োজনে লুবনা, আমরা প্রথমে কোন গানটি শুনব?
বাংলা সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্র নজরুল আমাদের একান্ত নির্ভরতার স্থল। রবীন্দ্র নজরুলের বাইরে ঐতিহ্য সংলগ্ন সাহিত্য নির্ভর চারটি বিশেষ সঙ্গীত নিয়ে আমাদের আয়োজন আমরা সাজিয়েছি। আমাদের প্রথম পরিবেশনা চণ্ডীদাসের একটি কীর্তন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের অবশ্যই একটি গীতিরূপ ছিল যা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এর পরের নিদর্শনই হল বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। শ্রীকৃষ্ণ কীর্তন কবিতাগুলোর একটি হস্তলিখিত পাণ্ডুলিপি উদ্ধার করা হয় 1909 সালে। বিষ্ণুপুর শহরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের জৈনক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ এটি আবিষ্কার করেন। বরুচণ্ডীদাস নামের মধ্যযুগের এক কবি এটি রচনা করেন। চণ্ডীদাস মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তার আসল নাম অনন্ত, কৈলিক উপাধি বরু এবং গুরুপ্রদত্ত নাম চণ্ডীদাস। বাংলা ভাষার রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250টির অধিক কাব্যের সন্ধান পাওয়া যায়, যেখানে রচয়িতা হিসেবে বরু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও দ্বিজ চণ্ডীদাস তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে। আবার কোনটিতে রচয়িতার নামে কোনো উল্লেখ পাওয়া যায়নি। এ কাব্যগুলো ভণিতা নামে পরিচিত। ভণিতা একই ব্যক্তি কর্তৃক রচিত কিনা তা পরিষ্কার করে জানা যায় না। আধুনিক পণ্ডিতরা ধারণা করে থাকেন বর্তমান যে সকল কবিতা চণ্ডীদাসের নামে রয়েছে তা অন্তত চারজন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক রচিত হয়েছে। ভণিতা কাব্যের রচনা শৈলী অনুযায়ী তাদের পৃথক করা যায়। প্রথম চণ্ডীদাস হিসেবে অনন্ত বরু চণ্ডীদাসকে ধারণা করা হয়, যিনি আনুমানিক 14 শতকে বীরভূম জেলায় বর্তমানে পশ্চিমবঙ্গ জন্ম নেন। তিনি মধ্যযুগীয় বাংলা কবিতার অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। এ কাব্যে তিনি নিজেকে অন্তত বরু চণ্ডীদাস হিসেবে ভণিতা দিয়েছেন। বাংলাদেশের সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র শিল্পী নীলুফার ইয়াসমিন, তার কণ্ঠে আমরা চণ্ডীদাসের একটি কীর্তন শুনব।
Oh, my God.
এবার কোন গানটি শুনব আমরা?
এবার আমরা শোনাব একটি ভক্তিগীতি। ভক্তিগীতিতে অন্তর্ভুক্ত করা হয় তিন ধরনের গান, আগমনী গান, বিজয়া গান এবং শ্যামাসঙ্গীত। যে সকল কবির রচনায় আমরা আগমনী ও বিজয়া গান পেয়ে থাকি তাদের মধ্যে রয়েছেন কমলাকান্ত ভট্টাচার্য, গোবিন্দ চৌধুরী এবং রামপ্রসাদ সেন। এছাড়া কিছু আগমনী ও বিজয়া গান পাওয়া যায় যেগুলোর কবির নাম জানা যায়নি। শ্যামাসঙ্গীতের ক্ষেত্রে কমলাকান্তের লেখা 29টি এবং রামপ্রসাদ সেনের 166টি শ্যামাসঙ্গীত পাওয়া যায়। কবিরঞ্জন রামপ্রসাদ সেন 1718 অথবা 1723 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1775 সালে। তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি ও সাধক। বাংলা ভাষায় ভক্তিগীতি রচনার জন্য তিনি সমধিক পরিচিত। তার রচিত রামপ্রসাদী গানগুলি আজও সমান জনপ্রিয়। রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচারিত। তবে নানা সূত্র থেকে তার জীবন সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। কলকাতা শহরের 25 মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত হালিশহর গ্রামে এক তান্ত্রিক বৈদ্য পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম। রামপ্রসাদের পিতা রামরাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও সংস্কৃত পণ্ডিত। সেকালে রীতি অনুযায়ী বাল্যকালে রামপ্রসাদকে একটি সংস্কৃত টোলে শিক্ষালাভের জন্য প্রেরণ করা হয়। সেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, ফার্সি ও হিন্দি ভাষা শিক্ষা করেন। ছেলেবেলা থেকেই কাব্য রচনা ও নতুন নতুন ভাষা শিক্ষায় তার আগ্রহ ছিল প্রবল। বাল্যকাল থেকেই কাব্য রচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষিত হত। তার রচিত ভক্তিগীতিগুলি তার জীবদ্দশাতেই বিপুল জনপ্রিয়তা লাভে সমর্থ হয়। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হন। তিনি নিজেও ছিলেন কালী ভক্ত, তাই রামপ্রসাদকে তিনি সভাকবির মর্যাদা দেন। রামপ্রসাদ অবশ্য মহারাজের রাজসভায় বিশেষ আসতেন না, তিনি তন্ত্র সাধনা ও কালী পূজাতেই অধিকাংশ সময় অতিবাহিত করতেন। রামপ্রসাদ তার বিদ্যাসুন্দর কাব্য কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধিও প্রদান করেছিলেন। শোনা যায় নবাব সিরাজউদ্দৌলা ও সুফি সন্তেরাও রামপ্রসাদের আধ্যাত্মিক সঙ্গীতে মুগ্ধ হন। নবাবের অনুরোধে রামপ্রসাদ একবার তার সভাতেও গিয়েছিলেন বলে কথিত আছে। রামপ্রসাদ সেনের উল্লেখযোগ্য রচনা হল বিদ্যাসুন্দর, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন ও শক্তিগীতি। বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিণীর মিশ্রণে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেন। রামপ্রসাদী সুর নামে প্রচলিত এই সুরে পরবর্তীকালেও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার গীতি রচনা করেছেন। আমরা রামপ্রসাদী ভক্তিগীতিটি শুনব শিল্পী কমলা ঝাড়িয়ার কণ্ঠে। শিল্পী কমলা ঝাড়িয়া 1906 সালে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের ঝাড়িয়াতে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল কমলা সিংহ। HMV কোম্পানি কোনো কারণে তার পদবীটি জানতে পারেনি। তখন কাজী নজরুল ইসলাম এবং তুলসী লাহিড়ী বুদ্ধি করে তার নাম দিয়ে দেন কমলা ঝাড়িয়া, যেহেতু তিনি ঝাড়িয়া থেকে এসেছিলেন। দীর্ঘ 20 বছর কমলা ঝাড়িয়া 400 বেশি বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি এবং পাঞ্জাবি ভাষার সঙ্গীত রেকর্ড করেন। তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি আকাশবাণী রেডিওর নিয়মিত শিল্পী ছিলেন। 1979 সালে তিনি পরলোক গমন করেন। চলুন শুনে আসি কমলা ঝাড়িয়ার কণ্ঠে রামপ্রসাদী ভক্তিগীতি।
প্রসাদ করলে হয় না মাতা, প্রসাদ করলে
পর আমাদের কোন গানটি শোনাবে?
এবার রয়েছে নিধুবাবুর টপ্পা। টপ্পা গানটি শোনার আগে কিছু চলুন টপ্পা সম্বন্ধে কিছু শুনে আসি, মানে টপ্পার ইতিহাস এবং কিরকম হয়, ব্যাপারটা কিরকম ভাবে এসছে। টপ্পা গান হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা অঞ্চলের একটি লৌকিক গান। এটি পাঞ্জাব অঞ্চলের মূল গানের সাথে মিল থাকলেও বাংলায় এটি রাগাশ্রয় গান হিসেবে পরিচিত। রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামে পরিচিত, তিনি এর উদ্ভাবক বলে পরিচিত। অষ্টাদশ শতকের শেষ ভাগে পাঞ্জাব অঞ্চলের লোকগীতি টপ্পা গানের প্রচলন হয়। প্রধানত উটের গাড়ি চালকদের মুখে টপ্পা গান বেশি শোনা যেত। শরি মিয়া নামে একজন সঙ্গীতজ্ঞ টপ্পা গানগুলোর সাংকেতিক আদর্শে সাজিয়ে সম্পূর্ণ আলাদা একটি গায়ন পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতি অনুসরণ করে রামনিধি গুপ্ত বা নিধুবাবু বাংলা টপ্পা রচনা করেন। এখানে ভারতীয় বা হিন্দুস্থানী রাগ সঙ্গীতের ধারার সঙ্গে বাংলা রক সঙ্গীত চর্চা শুরু হয়। পরবর্তীতে টপ্পাকার কালী মির্জা, বাংলা ভাষায় ধ্রুপদীর প্রবর্তক রামশঙ্কর ভট্টাচার্য এবং বাংলা ভাষায় খেয়াল রচয়িতা রঘুনাথ রায় বাংলা গানকে আরো সমৃদ্ধ করে হিন্দুস্থানী রাগ সঙ্গীতের ধারার সঙ্গে যুক্ত করেন টপ্পা। টপ্পার উৎপত্তি কখন এবং কিভাবে হয়েছিল তা নিয়ে নানা রকমের গল্প আছে। বিভিন্ন গ্রন্থে পাঞ্জাবের উটচালকদের লোকগান থেকে টপ্পার উৎপত্তি বলে হয়েছে এটাই প্রচলিত, কিন্তু অনেকেই এই কথা মানতে রাজি নন। আদি টপ্পাতে পাঞ্জাবি ভাষা আধিক্য রয়েছে, একথা কিন্তু সত্যি। এই বিচারে বলা যায় পাঞ্জাবের লোকগীতি থেকে এই গানের সূত্রপাত হয়েছিল। অন্যান্য পেশার মানুষের সঙ্গে উটচালকরা এই গানটি গাইতেন। ক্যাপ্টেন উইল আর উদ্ধৃতিকে অনুসরণ করে রাজেশ্বর মিত্র তার বাংলা গীতিকার ও বাংলা গানের নানা দিকের গ্রন্থের টপ্পার উৎস সম্পর্কে লিখেছেন, টপ্পা ছিল রাজপুতানার উটচালকদের গীত। শোনা যায় মধ্যপ্রাচ্য থেকে যেসব বণিক উঠে পিঠে চেপে বাণিজ্য করতে আসত তারা সারা রাত নিম্ন স্বরে টপ্পার মতো এক প্রকার গান গাইতে গাইতে আসত। তাদের গানে দানাদার টানকেই বলা হতো জমজমা। আসলে জমজমা শব্দে জমজমা শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ উট। সাধারণভাবে উট বিহারীদের গানও এই শব্দের আওতায় এসে গেছে। লাহোরে উট বদল হতো, এই লাহোর থেকে টপ্পার চলটি ভারতীয় সঙ্গীতে অনুপ্রবিষ্ট হয়েছে। বাংলা ভাষায় টপ্পার আদিপুরুষ হচ্ছেন কালী মির্জা। তিনি সঙ্গীত শিক্ষা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, হুগলি দেশে বসবাস শুরু করেন, এখানে বাংলা গানের চর্চা শুরু করেন। একাধারে গীতিকার, সুরকার এবং গায়কও ছিলেন তিনি। নিধুবাবুর অনেক আগে থেকে বাংলার টপ্পা উনি প্রচলন করেছেন। ছাপড়া থেকে কলকাতায় ফিরে নিধুবাবু বাংলার টপ্পা শুরু করেন 1794 সালে। সময়ের নিরেখে বাংলা টপ্পার আদি পুরুষ বলতে কালী মির্জাকে বিবেচনা করা হয়। বাংলা টপ্পা জনপ্রিয়তা লাভ করেছিল রামনিধি গুপ্ত তথা নিধুবাবুর সূত্রে। তিনি সরকারি রাজস্ব আদায় বিভাগে চাকরি করতেন এবং বিহারে ছাপড়া জেলা কালেক্টর অফিসে দ্বিতীয় কেরানি হিসেবে কাজ শুরু করেছিলেন। ছাপড়াতে প্রথম তিনি এক উস্তাদের সঙ্গে রাজসঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন। ছাপড়া জেলার রতনপুরা গ্রামে ভিকান রামস্বামীর মন্ত্র শিষ্য হন। এ সময় তিনি উত্তর ভারতে বিভিন্ন ধরনের গানের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সাথে কাছে রাজসঙ্গীত শিখেন। এই সময় লখনৌ অঞ্চলে শরি মিয়ার টপ্পা জনপ্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন শিল্পীদের মাধ্যমে তিনি সম্ভবত ওই টপ্পার সঙ্গে তার পরিচয় ঘটেছিল। তিনি ছাপড়া থেকে কলকাতায় ফিরে আসেন 1794 খ্রিস্টাব্দে। কলকাতায় ফিরে শোভাবাজারে একটি আটচালার ঘরে সঙ্গীতের আসর বসানো শুরু করেন। ঘরে প্রতি রাতে নিধুবাবুর আসর বসত এবং এই আসরে আনুষ্ঠানিকভাবে টপ্পার সূচনা তিনি করে ফেলেন। আসরের আয়োজন পরবর্তীতে বাগবাজারের রসিকচাঁদ গোস্বামীর বাড়িতে করা হয়। এই সকল আসরের ভেতর দিয়ে রামনিধি গুপ্তের গান হয়েছে নিধুবাবুর গান বা নিধুবাবুর টপ্পা। কালী মির্জা এবং নিধুবাবুর পরে টপ্পাকে সচল রাখেন শ্রীধর কতক। শ্রীধর সযত্নে কালী মির্জা এবং নিধুবাবুর টপ্পাকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন, তবে তার গানে নিধুবাবুর প্রভাবই বেশি। এছাড়া পশ্চিমা টপ্পা শিখে বাংলা টপ্পা জগতে আসেন মহেশচন্দ্র মুখোপাধ্যায়। সঙ্গীতে তার অসাধারণ দখলের কারণে তিনি মহেশ ওস্তাদ নামে খ্যাত হয়েছিলেন। মহেশচন্দ্র 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা টপ্পাকে সজীব করে রেখেছিলেন। এরপরে রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন টপ্পা সঙ্গীতের শেষ জনপ্রিয় গায়ক। এই রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা নিধুবাবু টপ্পাটি শুনব। চলুন শ্রোতা বন্ধুরা আমরা শুনে আসি নিধুবাবু টপ্পা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
প্রেম গেল তবু কেন প্রাণ প্রেম গেল তবু কেন প্রাণ গেল না দিল যদি বিচে তো যাত না বিধি দিল যদি বিচে তো যা অনুভব হবে প্রেম লাভ ছিল অনুভব হবে প্রেম লাভ করিছে দিল চলো না সে যে
আগামীকাল থেকে বঙ্গাব্দ 1423 শুরু হবে। আজ 13 এপ্রিল নেপালে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, তাদের 2073 সনে শুরু। আবার থাইল্যান্ডে শুরু হবে তাদের 2559 সন। এই পুরো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও জাতির নিজস্ব সকল পঞ্জিকার তুলনায় বঙ্গাব্দ বেশ নবীন। তারপরও এর শুরুটা কবে হয়েছিল, কবে থেকে গুনতে গুনতে কাল 1423 সাল হতে যাচ্ছে, 1422 বছর আগে কি হয়েছিল যে তখন থেকে দিন গণনার প্রয়োজন মনে হল, 1421 সালের প্রথম আলোর বর্ষবরণ বিশেষ সংখ্যায় বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান তার এক প্রবন্ধে বাংলা নববর্ষের উদ্ভব নিয়ে কিছু কথা লিখেছেন। সেখান থেকে নির্বাচিত কিছু অংশ পড়ে শোনাচ্ছেন কবির।
বাংলাদেশে বাংলা সনকে কে প্রবর্তন করেছিলেন সে সম্পর্কেই এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি। ঐতিহাসিকেরা এ বিষয়ে খুব তথ্যনিষ্ঠ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। ওড়িশার আধুনিক ঐতিহাসিক কাশীপ্রদাত জয়সওয়াল সেদেশের এশিয়াটিক সোসাইটির জার্নালে প্রথমবারের মতো লেখেন সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। এই মতের সমর্থক হিসেবে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা, প্রত্নতত্ত্ববিদ অমিতাভ ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভূতপূর্ব কারমাইকেল অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রমুখকে। এতৎসত্ত্বেও বিভিন্ন পণ্ডিত ঐতিহাসিক গবেষক বাংলা সনের প্রবর্তক হিসেবে নানা রাজাবাদশাহ বা সুলতানের নাম হাজির করেছেন। কেউ বলেছেন সম্রাট শশাঙ্ক বাংলা সনের প্রবর্তক, কেউ বা বলেন হোসেন শাহ বা নেপালি সম্রাট সংস্রং। তবে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আকবর বা উপযুক্ত কারো নামই বাংলা সনের প্রবর্তক হিসেবে ঐতিহাসিক প্রমাণে চূড়ান্ত স্বীকৃতি লাভ করেনি। আনুষাঙ্গিক তথ্য প্রমাণ এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহের বিচার বিবেচনা করে আমরা মোগল সুবেদার পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খানকেই বাংলা শনের প্রবর্তক বলে মনে করি। তবে তিনি আকবর প্রবর্তিত তারিখে এলাহির সূত্র অনুসরণ করেই বাংলা অঞ্চলের কৃষকের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা শন প্রবর্তন করেছেন এমনই ধারণা করি। যদি তাই হয়ে থাকে তাহলে সম্রাট আকবর পরোক্ষভাবে এই শনের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন এমন মনে করা যেতে পারে। বাংলা সম্রাটেরা সুবেদার মুর্শিদ কুলি খানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে প্রচুর পরিমাণে কর আদায়ের নির্দেশ জারি করেন। কৃষিভিত্তিক বাংলায় মোগলদের আচরিত হিজরি সনের কৃষকের কাছ থেকে খাজনা আদায়ের ছিল প্রতিকূল, কারণ প্রতি বছর হিজরি সন সাড়ে দশ বা এগারো দিন পিছিয়ে যায়। এদিক বিবেচনায় রেখে মুর্শিদ কুলি খান আকবর প্রবর্তিত ইলাহি সনের আদলে বাংলায় হিজরি চান্দ্র এবং ভারতীয় সূর্য সনের সম্মিলনে বাংলা সন চালু করেন বলে মনে হয়। আমাদের এই অনুমানে প্রাক মধ্যযুগের মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক মুন্সী সলিমুল্লাহর ফার্সি ভাষায় লেখা তারিখি বাংলা ১৭৬৩ সালে গ্রন্থে এর পরোক্ষ সমর্থন পাওয়া যায়। ওই গ্রন্থে বলা হয়েছে নবাব মুর্শিদ কুলি খান পয়লা বৈশাখে পুণ্যা উৎসব চালু করেন, তখন কিছুটা জাতীয় পুঁজির বিকাশ ঘটায়, ব্যবসা বাণিজ্যের একটি উন্নত অবস্থা সৃষ্টি হচ্ছিল। এই ব্যবসায়ীরাই পুণ্যার আনুষঙ্গিক অনুষ্ঠান হিসেবে হালখাতা উৎসব চালু করেন। বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর, ফলে কৃষকের হাতে নগদ অর্থের যোগান শুধু ফসল কাটার সময়ই আসত, তাই বাধ্য হয়ে তারা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস ব্যবসায়ী বা দোকানিদের কাছ থেকে বাকিতে কিনতে বাধ্য হতেন। নতুন বছরের প্রথম দিনে হালখাতা উৎসবে বকেয়া অর্থের পুরোটা বা আংশিক পরিশোধ করে হালখাতা বা নতুন খাতায় নাম লেখা হত। বাংলার মোগল সুবেদার বা নবাবেরা তাদের শাসনের স্বার্থেই প্রজাসাধারণের মনোতুষ্টির জন্য পুণ্যা হালখাতা ছাড়াও মুর্শিদাবাদের স্থানীয় বেড়াভাসান উৎসবসহ নানা লোক উৎসবে যোগদান করে প্রজাদের মনোরঞ্জনের প্রয়াস পান। আমানি নামের কৃত্য, লাঠি খেলা, হাডুডু, গরুর দৌড় ইত্যাদি ছিল বাংলা নববর্ষের গ্রামীণ বাংলার আঞ্চলিক উৎসব। নানা বিবর্তনের মধ্য দিয়ে গ্রামীণে উৎসব ইংরেজ আমলে ইংরেজদের নববর্ষের আদলে নতুন আঙ্গিক রূপ পরিগ্রহ করে। এক্ষেত্রে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিশেষ ভূমিকা ছিল। ভারতের স্বাদেশিকতার চেতনাও এভাবে নববর্ষ উদযাপনের সঙ্গে যুক্ত হয়ে যায়।
ধন্যবাদ কবির। আবার গানে ফিরে যাই সাদিদ, এবার আমাদের শেষ গানটি কোনটি হচ্ছে?
শেষ গানটি শুনব একটি বাংলা রাগাশ্রয়ী গান। বাংলা রাগাশ্রয়ী গানের অনন্য স্রষ্টা ছিলেন রবি গুহ মজুমদার। তার রাগাশ্রয়ী বাংলা গানগুলো অমর হয়ে রয়েছে বেগম আক্তারের কণ্ঠে। এবার বেগম আক্তারের কণ্ঠে রবি গুহ মজুমদারের বাণী ও সুরে বাংলা গজল শুনব। Thank you.
চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না হেসে সে কেন বিদায় নিল না হেসে চুপি চুপি চলে না ভালোবেসে শুধু ভুল করেছি ভালো
And that concludes the weekly program in Bangla language from 4AB FM 98.1.